মুবল্লিগ হব সুন্নতে রো, খুব চর্চা করব সুন্নতে রো, দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আশিকারে রাসূল, আসুন আমরা সবাই মহব্বত নিয়ে আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ পাক পাঠ করি। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া হয়েছে যে আজকে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরেছি। আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই। তো আমরা নিয়ত করি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শ্রবণ করব। বয়ানের মধ্যে যা শিক্ষণীয় বিষয় আসবে তার উপর নিজে আমল করব এবং অপর মুসলমান ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আমাদের প্রিয় রাসূল মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কি পরিমাণ ফজিলত এবং বরকত রয়েছে তা শ্রবণ করি। দরুদে পাকের তো এক একটা ফজিলত এক এক রকম। একটি হাদিসে পাক এভাবে বর্ণিত আছে, আকায়ে দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে, কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচাইতে নিকটে সেই থাকবে যে দুনিয়ার মধ্যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। দেখুন হাদিসে পাক কিন্তু এক লাইনের, কিন্তু এটার ফজিলত যদি আমরা বুঝতে যাই, এটার মহত্ব যদি আমরা বুঝতে যাই, তাহলে অনেক গভীর বিষয় আমাদের সামনে আসে। এখানে যে শুরুতে একটা শব্দ আমরা শুনেছি কিয়ামত, আমরা সকলেই জানি কিয়ামত একদিন হবে, কিয়ামত একদিন আসবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। অনেক সুন্নিয়া আলেম দিন থেকে আমরা শ্রবণ করি যে কিয়ামতের দিন এমন এমন জিনিস হবে, এমন এমন ওয়াকিয়া হবে, এমন এমন ঘটনা হবে, বান্দার হিসাব নিকাশ হবে, অনেক ওয়াকিয়া হবে। কিন্তু আমি আপনাদের সামনে কিয়ামতের কিছু দৃশ্যের কথা তুলে ধরার চেষ্টা করছি। কিয়ামত কি, কিয়ামত কেমন হবে? প্রিয় সাহেবের আজকে একটু চিন্তা করুন, আজকে দুনিয়ার এই জমিন হচ্ছে মাটির, দুনিয়ার জমিনটা কিসের? মাটির। কিন্তু এই মাটির জমিনে যখন আমরা ঠিক দুপুরে 11টার পর 12টার পর বা 2টার পর রাস্তায় বের হয়, তখন আমাদের এই মাটির জমিনে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা থাকে না। জুতা পরা অবস্থায়ও আমাদের শরীর গরম হয়ে যায়, টপ টপ করে আমাদের ঘাম পড়তে থাকে। কিন্তু চিন্তা করুন, এখন দুনিয়া থেকে সূর্য হচ্ছে কোটি কোটি মাইল দূরত্বে। দুনিয়া থেকে সূর্য কোথায়? কোটি কোটি মাইল উপরে সূর্য অবস্থান করছে। কিন্তু এত দূরে সূর্য থাকার পরেও আমরা ঠিক দুপুরে যখন রাস্তায় বের হয়, তখন আমরা খালি পায়ে নাও থাকি, তাও আমাদের গরম বরদাস্ত হয় না, গরম আমরা সহ্য করতে পারি না। আর খালি পায়ে থাকলে তো আমাদের সহ্যই হবে না। কেউ যদি পিসঝালা রাস্তার মধ্যে ঠিক 2টা বাজে খালি পায়ে দাঁড়িয়ে থাকে ভোর সূর্যের মধ্যে, সূর্যের আলোর মধ্যে, তাহলে সেই বান্দার 1 মিনিট থেকে 2 মিনিটের দেরি, সে আর ওখানে দাঁড়াতে পারবে না। আচ্ছা আরেকটা আমি উদাহরণ দিই, কারো ঘরে যদি টাইলস থাকে, বারান্দায় যদি টাইলস থাকে, সূর্যের আলো যদি সেখানে পড়ে, আমাদের যদি ভুলবশত পা পড়েও যায় টাইলসের মধ্যে, তাহলে আমরা আবার দৌড়াই দৌড়াই কোথায় চলে আসি? ঘরের মধ্যে চলে আসি। কেননা আমাদের এই নরম শরীর সূর্যের এই তাপ সহ্য করার মতো নয়। একটু চিন্তা করুন, এখন দুনিয়ার অবস্থা এমন, কিয়ামতের অবস্থা কি হবে একটু আমরা অনুধাবন করি। কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার সোয়া এক মাইল উপরে, কয় মাইল উপরে? সোয়া এক মাইল উপরে মাত্র। কিন্তু এখন সূর্য কতটুকু উপরে? কোটি কোটি মাইল উপরে, কোটি কোটি মাইল উপরে। কিন্তু কিয়ামতের দিন সূর্য থাকবে সোয়া এক মাইল উপরে, এবং জমিনটা মাটির থাকবে না, জমিনটা হয়ে যাবে তামার। কিসের হয়ে যাবে? তামার জমিন হয়ে যাবে। আপনারা যারা কমবেশি একটু বুঝেন, যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি গরম হয় তামা, সবচেয়ে বেশি তাড়াতাড়ি গরম কি হয়? তামা। এই জন্য দেখবেন কারেন্টের লাইন গুলো তামার থাকে, যাতে বিদ্যুৎটা কারেন্টটা তাড়াতাড়ি ফ্লো হতে পারে। তো কিয়ামতের দিন পুরো দুনিয়ার জমিন হয়ে যাবে তামার, এবং সূর্য থাকবে সোয়া এক মাইল উপরে, কয় মাইল উপরে? সোয়া এক মাইল উপরে। তাহলে দেখুন সূর্য যেখানে এখন কোটি কোটি মাইল উপরে থাকার পরেও আমরা যখন রাস্তায় বের হই তখন আমাদের ঘাম ছুটে যায়। দেখুন এখন কিন্তু সূর্য নাই, তারপরে আমার এখন একটু একটু ঘাম জমতেছে, কিন্তু যখন আমরা রাস্তায় বের হই তখন আমাদের পুরো শরীর ভিজে যায়, কাপড় ভিজে যায়, এবং ঘাম পড়তে পড়তে আমরা অস্থির হয়ে যাই, আমাদের বিচক্ষণতা শুরু হয়ে যায়। কিয়ামতের দিন যখন সূর্য সোয়া এক মাইল উপরে থাকবে এবং বান্দার ঘাম টপ 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 করে পড়তে থাকবে, তখন অবস্থা কেমন হবে একটু চিন্তা করি। কোন কোন গুনাহগার বান্দার ঘাম তার টাকনু বরাবর হবে, কোন কোন গুনাহগার বান্দার ঘাম হাঁটু পর্যন্ত হবে, কোন কোন গুনাহগার বান্দার ঘাম কোমর পর্যন্ত হবে, কোন কোন গুনাহগার বান্দার ঘাম সিনা পর্যন্ত হবে, এবং অনেকগুলো গুনাহগার বান্দা তো এমনও থাকবে যারা নিজেদের ঘামের মধ্যে নিজেরাই ডুব মারতে থাকবে, যারা নিজেদের ঘামের মধ্যে কি নিজেরাই ডুব মারতে থাকবে। একটু চিন্তা করি আমরা কিয়ামতের অবস্থা সম্পর্কে। আচ্ছা এখানে শেষ না, কিয়ামত এখানে শেষ না, এরপর কি হবে? আমরা যখন এখন চাকরি করে ঘরে ফিরি সন্ধ্যাবেলায়, আমরা ঘরের সদস্যরা যখন আমাদের কাছে আসে আমরা কি বলি? অনেক গরম থেকে আসছি, এখন কথা বলিও না, এখন ভালো লাগছে না, আমি এখন একটু গরম হয়ে আছি, একটু রিফ্রেশ হই, ফ্রেশ হয়ে নি, আমাকে একটু ফ্যানের নিচে বসতে দাও, আমাকে একটু এসির বাতাস খেতে দাও, বলি না এরকম। কেউ যদি আমাদের কাছে এসে প্রশ্ন করে আজকে অমুক এটা হয়েছে ওটা হয়েছে, আমরা তখন বিরক্ত বোধ করি, কিন্তু কিয়ামতের দিন আপনার বিরক্তি বোধ করার কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন কেউ বিরক্ত বোধ দেখাতে পারবে না, কেননা তারা নিজেদের ঘামের মধ্যে নিজেরাই ডুব মারতে থাকবে। আচ্ছা ওখানে শেষ না, বান্দার তখন আমলের হিসাব নিকাশ হবে, আল্লাহ তাআলা বান্দার হিসাব নিকাশ দিবে, কি করেছি এ হায়াতের মধ্যে, 20 বছর কাটিয়েছি, 30 বছর কাটিয়েছি, 40 বছর, 50 বছর দুনিয়ায় আমি জীবন ধারণ করেছি, আমরা কি করেছি, প্রত্যেকটা আমলের হিসাব, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সেই ঘামের মধ্যে দাঁড়ায় থাকবো, এর মধ্যেও আমাকে হিসাব নিকাশ করতে হবে, আমাকে হিসাব দিতে হবে, কি করেছি, রাতের অন্ধকারে গুনাহ করেছি সেটার হিসাব, নামাজ কাজা করেছি সেটার হিসাব, মা বাবাকে কষ্ট দিয়েছি সেটার হিসাব, মুসলমানকে কষ্ট দিয়েছি সেটার হিসাব, মানুষের হক মেরে খেয়েছি সেটার হিসাব, মিথ্যা বলেছি সেটার হিসাব, গীবত করেছি সেটার হিসাব, চুগলখড়ি করেছি সেটার হিসাব, সুদ খেয়েছি সেটার হিসাব, ঘুষ দিয়েছি সেটার হিসাব, আরো কত হিসাব দিতে হবে সেটা জানা নেই আমাদের। অথচ সূর্য এক মাইল উপরে থাকবে, ঘাম পড়তে থাকবে, ওই মুহূর্তে আপনাকে হিসাব নিকাশ দিতে হবে, আল্লাহ তাআলা হিসাব নিকাশ দেওয়া বন্ধ করবেন না, ওই অবস্থায় আপনাকে হিসাব নিকাশ দিতে হবে। আচ্ছা ওখানে শেষ না, এরপর আমলগুলা পাল্লায় মাপা হবে, আপনার কি নেকির পাল্লা ভারী নাকি গুনাহের পাল্লা ভারী মাপা হবে, যার গুনাহের পাল্লা ভারী তাকে তো জাহান্নামে যেতে হবে, আর যার নেকির পাল্লা ভারী সে সৌভাগ্যবান তো জান্নাতে চলে যাবে। আচ্ছা এখানে শেষ না, মিজানের পাল্লা মাপার পর এরপর তুলসিরাতের রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে, তুলসিরাতের রাস্তা যেটা চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধার, চিন্তা করুন চুলের চাইতেও চিকন আর তরবারির চাইতেও ধার, আর যেটার নিচে জাহান্নাম থাকবে, যারা গুনাহগার এরা এটা দিয়ে পার হতে পারবে না, যেতে 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 কাট করে জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। এগুলো আমি কিছু কিয়ামতের অবস্থান সম্পর্কে আপনাকে বললাম, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বললাম, এখন আমার উদ্দেশ্য কি? আমি তো বলছিলাম দরুদ শরীফ সম্পর্কে, কিয়ামতের বর্ণনা কেন আনলাম একটু চিন্তা করুন। কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিয়ামতের দিন আমার নিকটে সেই থাকবে যে দুনিয়াতে অধিক দরুদ শরীফ পাঠ করবে। আচ্ছা কিয়ামতের এই ভয়ানক দৃশ্যগুলো থেকে সে বাঁচতে পারবে না যে প্রিয় নবীর কাছে থাকবে, যে প্রিয় নবীর কাছে থাকবে কিয়ামতের দিন, সে কি করতে পারবে এই কিয়ামতের ভয়ানক দৃশ্যগুলো থেকে, এই কিয়ামতের ভয়াবহতা থেকে নিজেকে হিফাজত রাখতে পারবে? পারবে কি না? আচ্ছা, কিয়ামতের দিন আমার আকা আলাইহিসসালামের শান মানত দেখার বাকি থাকবে। বান্দারা হযরত আদম আলা নবীন ওয়া আলাইহি সালাতু ওয়া সালামের কাছে যাইবে, হুজুর আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের শাফাআত করুন আল্লাহ তাআলার কাছে। কি করুন? আমাদের শাফাআত করুন, আজকে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আদম আলা নবীন ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম বলবে, আজকে ক্ষমতা আমার হাতে না, আজকে ক্ষমতা আমার হাতে নয়, আজকে উনি আরেকটা নবীর কাছে ট্রান্সফার করে দিবে। এক এক করে বান্দারা বিভিন্ন নবীর কাছে যাবে, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, সবাই বলবে আজকে ক্ষমতা আমার হাতে নাই, আজকে ক্ষমতা আমার হাতে নাই। শেষ পর্যন্ত বান্দারা ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিসসালামের কাছে যায়, বল হুজুর আমাদের জন্য শাফাআত করুন, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, কিয়ামতের ভয়ানক দৃশ্যে আমরা কি সহ্য করতে পারছি না, কিয়ামতের ভয়াবহতা আমরা লোড নিতে পারছি না। তখন ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিসসালাম বলবেন যে আজকে তোমাদেরকে শুধু বাঁচাতে পারবে মা আমেনার বাগানের ফুল। কে বাঁচাতে পারবে? শেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজকে তোমাদেরকে বাঁচাতে পারবে। এই যে আমরা যে এতক্ষণ শুনলাম যে কিয়ামতের দিন বান্দারা প্রথমে যাবে আদম নবীর কাছে, এরপর মুসা, এরপর এক একটা নবীর কাছে যাবে, শেষ পর্যন্ত যখন ঈসা নবীর কাছে যাবে, তখন সবাই কার কাছে যাবে শাফাআতের জন্য? আমার রসুলের কাছে। এখন এখানে হাজিরিদের মধ্যে অনেকে এটা বলতে পারে, হুজুর আমি তো আপনার থেকে শুনে নিয়েছি, এই জন্য আমি ডাইরেক্ট কিয়ামতের দিন আমার নবীর কাছে যাব। এটা হবে না, কেননা কিতাবের মধ্যে বর্ণিতই আছে যে ওই দিন কিয়ামতের দিন আমার নবীর শান মান দেখানোর জন্য আল্লাহ তাআলা, যদিও বা কিতাবের মধ্যে আমরা পড়ে থাকি, এই শান মান দেখানোর জন্য আল্লাহ তাআলা এই সকল ব্যবস্থার আবার পুনরুত্থান করবেন। অর্থাৎ এই সকল ব্যবস্থাগুলো ঘটবে, এই সকল ঘটনাগুলো ঘটবে, আমরা যতই জানি যতই পড়ি, কিন্তু আমাদেরকে আমার নবীর শান দেখানোর জন্য এই অবস্থাগুলো পরিলক্ষিত করতে হবে। তো বলছিলাম যে দুনিয়াতে যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন আমার নবীর তত কাছে থাকবে। আমার নবীর কাছে কে কে থাকতে চায়? আমার নবীর কাছে কে কে থাকতে চায়? আমরা সবাই থাকতে চাই। এজন্য আমরা উম্মত, আমরা গোলাম হয়ে আমাদের উচিত যাতে আমরা আমার নবীর শানে দরুদ শরীফ পাঠ করি। প্রিয় সাহেবেরা, একটি হাদিসে পাক বলা হচ্ছে যে ব্যক্তি, যে উম্মত দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কয়বার? 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন তার হাত আমার নবীর হাতের সাথে মিশে যাবে। কয়বার? 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমার নবীর সাথে তার হাত মিশে যাবে। তাহলে একটু চিন্তা করুন, যে নবীর হাত লাগলে জাহান্নাম হারাম হয়ে যায়, যে নবীর জিসম মুবারাকের হাওয়া লাগলে জাহান্নাম হারাম হয়ে যায়, তাহলে আমার নবীর সাথে যদি আমি মুসাফাহা করার সৌভাগ্য অর্জন করে ফেলি, তাহলে তো আমার আর কোনো টেনশনই নাই, আমার আর কোনো ভয় নেই। তো আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে যে এই ইজতিমাই যিকির ও নাতে এসেছি, এই মেহফিলের মধ্যে এসেছি, কিছু তো শিখার জন্য এসেছি, তাই না? কিছু শিখতে এসেছি। তো তো আজকে থেকে এটা নিয়ত করি, যতদিন আমাদের হায়াত থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা দরুদ শরীফ পাঠ করতে থাকব। একবার মহব্বত সহকারে পাঠ করি, সাল্লু আলাল হাবিব। প্রিয় ভাইরা, মিলাদের মেহফিলে এসেছি, কিছু যদি নিয়ে যেতে না পারি তাহলে ব্যর্থ হব। আসুন আমরা আমাদের বয়ানের দিকে যাই, যে আজকের বয়ানের কি কোন দিকে আমাদেরকে ইশারা করা হচ্ছে, কোন দিকে আমাদেরকে নাড়া দেয়া হচ্ছে। একজন আল্লাহর বলি শাইখ আব্দুল্লাহ শাফাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উনি বলেন, একবার আমি আমার সঙ্গী, একটা সঙ্গীর সাথে বসরা শহরে কোনো একটা গ্রামে যাচ্ছিলাম। ওই আল্লাহর ওলি ওনার একটা সঙ্গীকে নিয়ে একটা গ্রামের দিকে যাচ্ছিলেন। দুপুরের সময় হঠাৎ দুর্ধর্ষ ডাকাত আসলো এবং আমাদের উপর আক্রমণ করে বসলো। আমার সঙ্গী যে ছিল তাকে মেরে ফেললো, মেরে শহীদ করে ফেললো। আমার সঙ্গী যে ছিল তাকে কি করলো? মেরে শহীদ করে ফেললো। এবং আমাদের যত টাকা পয়সা ধন সম্পদ সবকিছু কেড়ে নিয়ে সে আমার উভয় হাত রশি দিয়ে বেঁধে চলে গেল। অনেক কষ্ট করে আমি আমার বন্ধন খুলে উঠে দাঁড়ালাম এবং চলতে লাগলাম। প্রিয় ভাইরা, মনোযোগ সহকারে শ্রবণ করি আমরা। একটা ডাকাত ওই আল্লাহর বলি এবং তার সঙ্গীকে পেল, তার সঙ্গীকে শহীদ করে দিল। ওই আল্লাহর বলি থেকে যত টাকা পয়সা ধন সম্পদ রয়েছে সকল কিছু নিয়ে ওই আল্লাহর বলিকে হাত বেঁধে জমিনের মধ্যে ফেলে চলে গেল। ওই আল্লাহর বলি অনেক কষ্ট করে তার হাতের বাঁধনটা খুলল। খোলার পর উনি উঠে দাঁড়ালেন এবং চলতে লাগলেন, কিন্তু চিন্তা ও ভয়ে ভীত হয়ে উনি পথ হারিয়ে ফেললেন। শেষ পর্যন্ত রাত হয়ে গেল। কিছু দূরে যাওয়ার পর উনি বাতির আলো অর্থাৎ লাইট দেখল, দেখলো যে সেখানে একটা জায়গায় লাইট জ্বলছিল। তিনি সেদিকে গেলেন। অনেকক্ষণ হাঁটার পর ওই যেখানে লাইট জ্বলছিল সেখানে গেলেন, সেখানে দেখলেন একটা তাঁবু। তাঁবুর দরজায় দাঁড়িয়ে বললেন, আমি পিপাসিত, আমি পিপাসিত, আমাকে পানি পান করান। দুর্ভাগ্যবশত ওই তাঁবুদার ছিল ওই ডাকাতের, যে ডাকাতটা ওনাদেরকে ডাকাতি করেছিল। ওই তাঁবুদার ছিল কার? ওই ডাকাতের। দেখুন কি অবস্থা হয়েছে। এরপর যখন উনি বললেন যে আমি পানি পান করবো, আমাকে পানি দেন, ওই আল্লাহর বলি তখনও জানে না যে তাঁবুটা হচ্ছে ওই ডাকাতের, উনি তখনও জানেন না। তখন ওই আল্লাহর বলির আওয়াজ শুনে সেই ডাকাতটা তাঁবুর ভেতর থেকে একটা তরবারি নিয়ে আসলো। কি নিয়ে আসলো? তরবারি নিয়ে আসলো এবং এক আঘাতেই ওনার প্রাণ নিতে চাইলেন। তখন ওই ডাকাতের স্ত্রী তাকে অনেক বারণ করলো যে আপনি ওনাকে মারিয়েন না, কিন্তু ওই ডাকাতটা ওই আল্লাহর বলির বুকের উপর উঠে তাকে মারার জন্য ছুরি চালাবে। এমন সময় বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ গর্জন করতে করতে বের হয়ে আসলো। একটা বাঘ আসলো, বাঘটিকে দেখে ভয়ে ডাকাত পালানোর চেষ্টা করলো, কিন্তু বাঘটি এক লাফেই তাকে ধরে ফেললো। বাঘটি তার শরীর ফেরে ছিঁড়ে খেয়ে আবার বনের মধ্যে চলে গেল। অর্থাৎ বাঘটা আসলো, ডাকাতটাকে ধরলো এবং তাকে খেয়ে আবার চলে গেল। এই গায়েবী সাহায্যের জন্য ওই আল্লাহর বলি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য কি শিক্ষা? ওই ডাকাতটা ওই আল্লাহর বলিকে মারতে চাইল, অর্থাৎ জুলুম করতে চাইলো। কি করতে চাইলো? জুলুম করতে চাইলো। কিন্তু আল্লাহ তাআলার আজাব কেমন দেখুন, জুলুমকারীর ব্যক্তির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে তাকে দিয়ে দিয়েছে বাঘের মাধ্যমে। কিসের মাধ্যমে? বাঘের মাধ্যমে ওই জুলুমকারীর শাস্তি তাকে দুনিয়াতে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আমরা চিন্তা করি, আমাদের সাথে অনেকে জুলুম করে, অনেকে পাড়া মহল্লায় দেখা যায় যে যারা দুর্বল ব্যক্তি তাদের উপর জুলুম করে। এখন আমাদের চিন্তাধারার মধ্যে আসতে পারে যে এই জুলুমকারীদের শাস্তি কেন হয় না? যেভাবে এই ডাকাতের সাথে সাথেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, কিন্তু আমাদের সমাজে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যারা জুলুম করে ওই জুলুমকারীর উপর কেন সাথে সাথে শাস্তি আসে না? এ ব্যাপারে বলছেন যে হযরত সাইয়েদুনা শাইখ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ বুখারীতে উনি লিখেছেন, সাইয়েদুনা আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, তাজিদারে মদিনা কারারে কলবসিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দিয়ে থাকেন, অর্থাৎ সুযোগ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা জালিমকে কি করে? সুযোগ দেয় যে যাতে সংশোধন হয়ে যায়, এই জালিম যাতে কি হয়ে যায়, সংশোধন হয়ে যায়, জালিমকে সুযোগ দেন। অতঃপর তিনি যখন তাকে পাকড়াও করেন তখন তাকে আর ছাড়েন না। যখন আল্লাহ তাআলা জালিম ব্যক্তিকে ধরে ফেলবে, এমনিতে তো সুযোগ দিবে, কিন্তু যেদিন ধরে ফেলবে সেদিন সেই জালিম ব্যক্তির রেহাই পাওয়ার আর কোনো মুক্তি নাই। এজন্য কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কাজুল ঈমান থেকে অনুবাদ এবং অনুরূপী, তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে নিশ্চয় তার পাকড়াও বেদনাদায়ক কঠিন। ইসরাইল ভাইরা, জুলুমকারীর ব্যক্তির শাস্তি অনেক ভয়ানক। আজকে দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে দুর্বলদেরকে আমরা জুলুম করছি, আমরা চাঁদাবাজি করছি, আমরা দুর্বলদেরকে মারছি। আমাদের শক্তি আছে, তাই না? আমাদের ক্ষমতা আজকে আছে, কিন্তু কিয়ামতের দিন আমার কোনো ক্ষমতা? একটু প্রিয় একটু চিন্তা করুন, এই শরীর নরম, মরে গেলে পচে যাবে। যারা গুনাহগার তাদের অবস্থা অনেক ভয়ানক হবে কবরের মধ্যে, মরে গেলে পচে যাবে। তাহলে কিসের এত অহংকার, কিসের এত দাপট, কিসের এত আপনার ক্ষমতা? যে ক্ষমতার শ্বাস বের হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে, সেই ক্ষমতা কিভাবে আমরা দুর্বল মানুষের উপর প্রয়োগ করি? একটু শুনুন যে জুলুমকারী ব্যক্তির শাস্তি কেমন হবে। এখানে মধ্যে বলা হচ্ছে যে সাইয়েদুনা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের মধ্যে উনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারাও একজন মানুষের হত্যাকাণ্ডে শরীক থাকে, তাহলে আল্লাহ তাআলা তারা সকলকেই উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। অর্থাৎ যত আসমান জমিনের যত বাসিন্দা আছে, সবাই যদি একজন মানুষের হত্যাকাণ্ডের শরীক থাকে, অর্থাৎ একটা মানুষকে মারলো এবং ওই মানুষকে মারার পেছনে দুনিয়ার জমিনের সকল মানুষ সেটাতে সামিল থাকে, তাহলে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করবে। আরেকটা আমরা শাস্তি সম্পর্কে জানি, জুলুমকারী ব্যক্তির শাস্তি। বলা হচ্ছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারীগণ, দিন দুপুরে ছিনতাইকারীগণ, চিঠি দিয়ে চাঁদা আদায়কারীগণ, ভালোভাবে চিন্তা করে দেখো, যে হারাম সম্পদ আজ তৃপ্তি ভরে তোমরা ভোগ করছো। আজকে দেখুন না, আমরা চাঁদাবাজি যারা করি, আমরা লুটপাট যারা করি, আমরা দুর্বলের উপর ক্ষমতা যারা দেখাই, তারা হয়তো বা আজকে দুনিয়াবি সামান্য সম্পদ আমরা তারা ভোগ করি, কিন্তু এগুলো সবগুলো কি হারাম? এগুলো সবগুলো কি হারাম? আমি যদি আমার একটা মুসলমান ভাইয়ের সাথে জুলুম করি, তাহলে তার থেকে জুলুম করে আমি যে টাকা নিব, সেটা হোক 1,00,000 টাকা, সেটা হোক 10,000 টাকা, সেটা হোক 50 টাকা, সেই টাকাটা আমার জন্য কি হারাম? কেননা ওনার টাকার উপর আমার হক নেই, আমি যেটা জুলুম করে ওনার থেকে আদায় করছি সেটা হচ্ছে হারাম। এই জন্য বলা হচ্ছে কিয়ামতের দিন সেই হারাম সম্পদ কালো সাপ হয়ে যেন তোমাদেরকে বিপদে না ফেলে। অর্থাৎ বলা হচ্ছে জালিম ব্যক্তির সে আদায়কৃত হারাম সম্পদ কাল কিয়ামতের দিন কালো সাপ হয়ে যাবে। কাল কিয়ামতের দিন কি হয়ে যাবে? কালো সাপ হয়ে যাবে। হযরত সাইয়েদুনা ফকীহ আব্দুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহি তাআলা আলাইহি কুররাতুল উয়ুন নামক কিতাবে বর্ণনা করেন, কুলসিরাতের উপর থাকবে আগুনের জিনজির, আগুনের শিকল। কুলসিরাতের উপর কি থাকবে? আগুনের শিকল থাকবে। যে ব্যক্তি দুনিয়াতে হারামের একটি টাকাও তার পকেটে ভরবে, একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন, আজকে আমরা কোটি কোটি টাকা লম্পট করে ফেলছি, লুটপাট করে ফেলছি, লক্ষ লক্ষ টাকা মানুষের হাতায় নিচ্ছি, এখানে 1 টাকার ব্যাপারে বলেছে, কয় টাকা? 1 টাকা মাত্র বলেছে। যে ব্যক্তি দুনিয়াতে হারামের 1টা টাকাও পকেটে ভরবে, কিয়ামতের দিন তার পায়ে আগুনের জিনজির পরানো হবে, আগুনের শিকল পরানো হবে। কিয়ামতের দিন বরদাস্ত করতে পারবো? আগুনের শিকল কেউ বরদাস্ত করতে পারবো? সামান্য আমাদের মেসের কাঠির আগুন যদি আমাদের হাতে স্পর্শ হয়ে যায়, আমরা ছটফট করতে থাকি কি না? আমাদের সিগারেটের একটু অংশ যদি আমাদের পায়ের সাথে লেগে যায়, আমরা ছটফট করতে থাকি কি না? চিন্তা করুন, যে ব্যক্তি হারামের 1টা টাকা পকেটে ভরবে, হারামের কয় টাকা? 1 টাকা পকেটে ভরবে, কিয়ামতের দিন তার পায়ে আগুনের শিকল পরানো হবে। আরো কি বলা হচ্ছে? বলা হচ্ছে ফলে পুলসিরাত অতিক্রম করা। আচ্ছা, পুলসিরাত একেই তো হচ্ছে কঠিন জিনিস, একেই হচ্ছে পুলসিরাত, এতই চিকন, চুলের চাইতেও চিকন, তরবার চাইতেও ধার, সেই অবস্থায় যদি আপনার পায়ের মধ্যে আগুনের শিকল পরাই দেয়, আপনার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে না, কঠিন হবে, কঠিন হয়ে যাবে। বলা হচ্ছে ফলে পুলসিরাত অতিক্রম করা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে, শেষ পর্যন্ত পাওনাদার সে টাকার বদলাতে তার নিকট থেকে তার নেকি নিয়ে নিবে। আচ্ছা, এতটুকু তো শেষ না, দুনিয়াতে যে 1 টাকা মেরে খেয়েছি, 10 টাকা মেরে খেয়েছি, এই যে 1,00,000 টাকা মেরে খাচ্ছি, কোটি কোটি টাকা মেরে খাচ্ছি, সে কিয়ামতের দিন আমার কাছে যাবে। কিয়ামতের দিন কোথায় যাবে? আমার কাছে যাবে এবং বলবে কি, আমার আমার পাওনা আমাকে ফেরত দাও। পারবেন টাকা ফেরত দিতে? কোটি টাকা ওই দিন পারবেন কি? আমাদের দিন আমরা পকেটে ভরে কি টাকা নিয়ে যেতে পারবো? টাকা নিয়ে যেতে পারবো না, তখন আমরা কি করব? ওই বান্দা বলবে, আল্লাহ এই বান্দা থেকে আমাকে আমার হক নিয়ে দাও, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমার এত এত টাকা মেরে খেয়েছে, আমার হক মেরে খেয়েছে। তখন আল্লাহ ওই বান্দাকে বলবে, এই তুমি ওর হক দিয়ে দাও। কি বলবে? তুমি ওর হক বুঝিয়ে দাও। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো কোনো, আমার কাছে তো এখন কোনো টাকা নেই, কোনো সম্পদ নেই। বলবে, তাহলে তার সমপরিমাণ, সে ওই হকের সমপরিমাণ যতটুকু নেকি পাবে, তোমার থেকে ওই নেকিগুলা দিয়ে দাও। নেকিগুলা এমনিই তো নেকি, আর না নেকি করতে গিয়ে দিব, এমনিই তো নামাজ পড়ি না নেকি করতে গিয়ে দিব, এমনিই তো আমরা কোনো ভালো আমল করি না নেকি করতে গিয়ে দিব, কি আমাদের দিন আমাদেরকে বাঁচতে হবে। তো পিস টাইমের আজকে এই মিলাদের মেহফিলে এসেছি। জুলুমের শাস্তি অনেক ভয়ানক, জুলুমের শাস্তি অনেক ভয়ানক। তো আমরা মানুষের সাথে কথা বলার সময় হুঁশিয়ার থাকতে হবে, মানুষের সাথে ব্যবহার করার সময় হুঁশিয়ার থাকতে হবে। আর একটা মেসাল উদাহরণস্বরূপ দিচ্ছি, কোন ভ্যানগাড়িওয়ালা যায়, সবজিওয়ালা যায়, ফলওয়ালা যায়, আমরা উনি না দেখা মতো লুকিয়ে লুকিয়ে একটা একটা ফল নিয়ে ফেলি, একটা একটা ফল ওনার ভ্যান থেকে নিয়ে ফেলি, যাতে উনি না দেখে। কি আমাদের দিন হিসাব দিতে পারবেন? পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমান ভাইয়ের হক আদায় করার ব্যাপারে সজাগ থাকার তৌফিক দান করুক, এবং জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার এবং এগুলো অন্য ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছে দেওয়ার সত্য তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।